صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه واله وسلم হাসন প্রিয় প্রিয় ইসলাম ভাইরা এবং মাদিনা চ্যানেলের দর্শক শ্রোতা, পবিত্র কোরআন কারিম থেকে তেলাওয়াত করার পূর্বে ও শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই, কেননা হাদিসে পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুমিনের নিয়ত তার আমল থেকে উত্তম। আমি নিয়ত করছি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত করব। আপনারও নিয়ত করে নিন যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সন্তুষ্টি ও সওয়াব অর্জনের উদ্দেশ্যে কোরআন তেলাওয়াত শ্রবণ করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور, الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير, ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير, وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير, إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور, تكاد تميز من الغيظ, كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير, قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير, فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير, إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير, وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور, ألا يعلم من خلق وهو اللطيف الخبير, هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور, أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور, أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير, ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير, أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير, أمن هذا الذي هو جند لكم ينصركم الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين فلما رأوه زلفة سيئت وجوه الذين كفروا وقيل هذا الذي كنتم به تدعون قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين الله يأتينا وهو رب العالمين آمنت بالله صدق الله العظيم صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وآله
প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন নাতে রাসুল শোনার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নেই আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, সওয়াব হাসিল করার জন্য। সম্ভব হলে দুজন হয়ে বসে দৃষ্টিকে নত রেখে মদিনা মনোয়ারার দিকে ধ্যান করে আমরা সবাই মিলেমিশে নাতে রাসুল পড়ব এবং শুনব ইনশা আল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লি আলা রাসূলিনা salli ala habibina salli ala muhammadin porun salli ala rasulina salli ala habibina salli ala
نَوَيْتُ سُنَّةَ الْعِتِكَافِ দুরুদে পাকের অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। মুসনাদে আবি ইয়ালা তৃতীয় খণ্ড 95 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসে পাক নকল হয়েছে, রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাকের জন্য, কার জন্য? আল্লাহ পাকের জন্য পরস্পর ভালোবাসা পোষণকারীরা যখন পরস্পর মিলিত হয় এবং মুসাফা করে, হাত মিলায়, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ শরীফ প্রেরণ করে, তবে তাদের পৃথক হওয়ার পূর্বে, তাদের পৃথক হওয়ার পূর্বে উভয়ের পূর্ববর্তী ও পরবর্তী গুনাহ ক্ষমা করে দেয়া হয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। প্রিয় ভাইরা, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন এবং সওয়াব অর্জনের নিয়তে আসুন প্রথমে কিছু ভালো ভালো আমরা নিয়ত করে নিই। কেননা হাদিস শরীফে আসছে, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। নেক এবং জায়েজ কাজের পূর্বে যত বেশি নিয়ত হবে সওয়াবও তত বেশি পাওয়া যাবে। এজন্য যখনই আমরা কোনো ভালো কাজ করব, আমরা আজকের ইস্তেমা আসলাম এটা ভালো কাজ কিনা, এই ভালো কাজের শুরুতে যদি আমরা ভালো ভালো নিয়ত বেশি বেশি করি তাহলে সওয়াবও বেশি বেশি হবে ইনশাআল্লাহ। আসুন নিয়ত করে দৃষ্টিকে নিচের দিকে রেখে গভীর মনোযোগ সহকারে আমরা বয়ান শ্রবণ করব। হেলান দিয়ে বসার পরিবর্তে এলমে দিনের সম্মানার্থে যতক্ষণ সম্ভব দু যেন হয়ে বসব। তুবু ইলাল্লাহ, উযকুরুল্লাহ, সাল্লু আলাল হাবিব ইত্যাদি শুনে সওয়াব অর্জন এবং আওয়াজ প্রদানকারীর মনতুষ্টির জন্য উচ্চ স্বরে উত্তর প্রদান করব। ইস্তেমা শেষ হলে, সালাত সালাম হয়ে গেলে আমরা অনেকে চলে যাই, চলে না গিয়ে আমরা আগে এসে একে অপরের সাথে সালাম এবং মুসাফা করব। মুসাফা করার আমরা ফজিলত শ্রবণ করলাম না, মুসাফা করব, দুরুদ শরীফ পাঠ করব, ইনশাআল্লাহ গুনাহ কি হয়ে যাবে, ক্ষমা হয়ে যাবে, করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, দুনিয়াবী কাজকর্ম হোক অথবা আখিরাতের ময়দান হোক, এই দুনিয়াতে এবং আখিরাতে সফলতা পাওয়ার জন্য একটা জিনিস খুব জরুরি, আর তা হচ্ছে চেষ্টা। তা কি? চেষ্টা ছাড়া কি সফলতা পাওয়া যাবে? আপনারা চেষ্টা করেছেন, বিদায় এখানে এসেছেন, ঠিক না? চেষ্টা না হইতো তাহলে কি আমরা এখানে আসতে পারতাম? পারতাম না। চেষ্টা হয়েছে বিদায় আমরা এখানে আসতে পেরেছি, আসার বদৌলতে সওয়াব অর্জন হচ্ছে, ইনশাআল্লাহ এলমি দিনও কিছু আমরা শ্রবণ করবো ইনশাআল্লাহ তাআলা। তাই বলা হয় চেষ্টা সফলতার চাবিকাঠি, চেষ্টা সফলতার চাবিকাঠি। আজকের বয়ানে ইনশাআল্লাহ এই যে সফলতার চাবিকাঠি কি, চেষ্টা, এই সম্পর্কিত আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করব। পাশাপাশি এটাও শুনবো যে কোন কাজে চেষ্টা করা উচিত। সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জিত হওয়ার চেয়ে বড় সফলতা আর কিছু হতে পারে না। এত বড় সফলতা অর্জন করার জন্য কোন বিষয়ে চেষ্টা করা উচিত সেটা আমরা জানবো। দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জনের জন্য পিতামাতার অনুগত্য করাও জরুরি, অন্যান্য নেকি অর্জনের চেষ্টা করাও কতটুকু জরুরি এটাও ইনশাআল্লাহ সৌভাগ্য অর্জন করবো শোনার। লাগাতার চেষ্টায় লিপ্ত থাকাতে কিরূপ সফলতা অর্জিত হতে পারে তারও ঘটনাবলী সম্বলিত কিছু পয়েন্ট আজকের বয়ানে শ্রবণ করবো ইনশাআল্লাহ। বিশেষ করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের মাধ্যমে, না জানি কোথায় কোথায় দেশে প্রবাসে আমাদেরকে দেখতে পাচ্ছেন, আজকের বয়ান শুনছেন, যে যার অসিলাতে আমরা আজকের এই বয়ান শুনছি। দাওয়াত ইসলামী, এই দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদেরী দামাত বরকাতুম আলিয়া, উনি কিরূপ প্রচেষ্টা করেছেন, কিরূপ চেষ্টা করেছেন, চেষ্টা করে সফলতা অর্জন করেছেন এই দাওয়াত ইসলামী প্রতিষ্ঠা করে, ইনশাআল্লাহ এরও কিছু ঝলক আমরা আজকের শ্রবণ করবো ইনশাআল্লাহ। বর্ণিত রয়েছে একজন বাদশাহ কোনো একটি এলাকা জয় করার জন্য 6 বারেরও বেশি ওই এলাকাতে আক্রমণ করেছে, যুদ্ধে লিপ্ত হয়েছে, কিন্তু সেই এলাকা জয় করতে পারলো না, জয় করা বিফল হয়ে গেল। যখন তার শেষবারের আক্রমণও বিফল হলো তখন সে ক্লান্ত হয়ে গেল, হতাশ হয়ে গেল যে আমাকে দিয়ে আর হবে না। সে ঘরে আরাম করার জন্য শুয়ে পড়ল, আমাকে দিয়ে আর হবে না। ধারাবাহিক যে বিফল হচ্ছে, বারবার আক্রমণ করা সত্ত্বেও পরাজিত হচ্ছে, এগুলো তিনি ভাবতে লাগলেন। ভাবতে 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 হঠাৎ করে তার দৃষ্টি একটি কক্ষের দেয়ালের দিকে পড়ল। আছে না, একটা ঘরের রুমের মধ্যে কেউ যদি ঘুমিয়ে থাকে, শুয়ে থাকে, এদিকেও দেয়াল, এদিকেও দেয়াল, পিছনেও দেয়াল, সামনেও দেয়াল থাকে কিনা? থাকে না। একটা দেয়ালের দিকে তার কি পড়ল, দৃষ্টি পড়ল। তিনি দেখলেন এই দেয়াল বেয়ে পিপিলিকা, পিঁপড়া উপরের দিকে উঠছে, উপরের দিকে যখন উঠছে, কতদূর যাওয়ার পরে আবার পিপটা পড়ে যাচ্ছে, আবার চেষ্টা চালিয়ে আবার উপরে উঠছে, আবার উপরে উঠছে, আবার উপরে উঠছে, বারবার চেষ্টা করছে, পিপটা লাইন ভেঙে যাচ্ছে, আবার লাইন ঠিক করা হচ্ছে, উনি এগুলো কি অবলোকন করছেন, দেখতেছেন? কয়েকবার ওই পিপড়া কি করলো, দেয়াল ধসে পড়ে গেল। দেয়াল ধসে মানে হচ্ছে পিপড়া নিচের দিকে পড়ে গেল, কিন্তু তারপরেও এই পিপড়া কি করলো, চেষ্টায় লিপ্ত রইল, সে চেষ্টা করতে লাগলো। অবশেষে লাগাতার চেষ্টার পর সে নিজের উদ্দেশ্যে, ওই পিপড়া নিজের উদ্দেশ্যে সফল হয়ে গেল। বাদশাহ পিপড়ার এই কঠোর পরিশ্রম দেখে, কঠোর এই চেষ্টা দেখে তার মাঝে পরিবর্তন হয়ে গেল। সে তার হতাশাকে দূর করে দিল, নতুন এক প্রেরণায় আবার সেই এলাকায় আক্রমণ করলো এবং নিজের উদ্দেশ্যে সফল হয়ে গেল। অর্থাৎ সেই এলাকা তিনি কি করলেন, জয় করে ফেললেন। এই ঘটনাতে কি আমরা জানতে পারলাম? ধারাবাহিক প্রচেষ্টা, ধারাবাহিক প্রচেষ্টা। পরিশ্রম কখনো না কখনো অবশ্যই সফল হয়। পরিশ্রম বৃথা হয়তো আপনি পরিশ্রম করবেন, আপনি ফল ভোগ করতে পারেননি, আপনার সন্তান কি করবে, ভোগ করবে। সন্তান করতে পারলো না, তার সন্তান ভোগ করবে, কিন্তু পরিশ্রম বৃথা যাবে না। নিজের উদ্দেশ্য অর্জনের জন্য একটি পিপড়ার আচরণে আমাদের জন্য এতগুলো শিক্ষণীয় মাদানী ফুল আমরা পেলাম। গন্তব্য যতই দূরে হোক, যতই কষ্টকর হোক না কেন, পিপড়া অনেক সাহস করে নিজের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে থাকে এবং বড় বড় বাধা অতিক্রম করে নিজের ওই কাজ সফল করেই সে ক্ষান্ত হলো। আবার দেখা যায়, দেখবেন পিপড়া ছোট পিপিলিকা, যা আমরা হাত দিয়ে, পা দিয়ে, জুতার নিচে ফেলে দিয়ে আমরা কি করে ফেলি, মেরে ফেলি। বড় বড় খাদ্য, একটা ভাত একা উঠাতে পারে না, একটা ভাত একা উঠাতে পারে একটা পিপড়া। দেখবেন দুই তিনটা পিপড়া মিলে, তিন চারটা পিপড়া মিলে, অথবা আরো অনেক বড় খাদ্যের টুকরা, বিস্কিট এগুলো টুকরা, দেখবেন চার পাঁচটা, দশটা, আরো অনেকে মিলে কি করে, টেনে গর্তে নিয়ে যায়, যায় কিনা, যায় না? কত পরিশ্রম গর্তে তার খাদ্য সংগ্রহের জন্য, এটাও তাদের ধারাবাহিক প্রচেষ্টার একটা কি অংশ। আমাদেরও পিপড়া থেকে শিক্ষা অর্জন করা উচিত। যদিও আমরা আশাফুল মাখলুকাত, তারপরও অন্যান্য মাখলুকাত থেকেও শিক্ষা অর্জন করা উচিত, যেভাবে করে পাখিদেরকে দিয়ে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আমরা সারাক্ষণ, কেউ 8 ঘন্টা, কেউ 9 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 12 ঘন্টা, কেউ আরো অধিক 20 ঘন্টা নিজের শ্রমকে কাজের মধ্যে লাগিয়ে দেয় কিনা, কি জন্য, একটু ভালো থাকবে, একটু ভালো থাকবে, পরিবারের সকলকে নিয়ে একটু ভালো মতে কাটাবে। কিন্তু ঘরের মধ্যে 1 মাস 2 মাসে খাদ্য মজুদ আছে এমন লোক এখানে আমরা আছি, হয়তো ব্যাংক ব্যালেন্স অনেক আছে এমন লোক আমরা এখানে আছি, দর্শকের মধ্যে অনেকে হয়তো থাকবে, ঘরের মধ্যে খাবার মজুদ রয়েছে, ব্যাংক ব্যালেন্স রয়েছে, তারপরেও আমরা কি বারবার বারবার এই খাদ্য অন্বেষণে, রিজিক অন্বেষণের মধ্যে আমরা তালাশ করি, করি কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তম রিজিক দাতা। আমাদেরকে যখন আমরা আলমে আরোয়াই ছিলাম, রুহুর জগতে ছিলাম, তখনই আমাদের তাকদীরের মধ্যে খাবার কি হবে না হবে এগুলো লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, তারপর আমরা খাবারের পিছনে দৌড়াই। কিন্তু একটা পাখি সকালবেলা বাসা থেকে বের হয়, তার নীড় থেকে বের হয়, কিভাবে বের হয়, ভরা পেটে না খালি পেটে? সে কি কোনো কাজ করে? এই আবার বিকেলে তার নীড়ে ফিরে ভরা পেট নিয়ে, এই পেট ভরিয়ে দেয় কে? কে দেয়? এই আল্লাহ কি আমাদেরকেও দিতে পারেন কিনা, দিচ্ছেন কিনা? কিন্তু পাখির যে তাওয়াক্কুল, ভরসা আল্লাহ তালার প্রতি, সেই ভরসা আমাদের আছে, কিন্তু ওই রকমের কি মজবুতির সাথে নাই, মজবুতির সাথে নিয়ে আসতে হবে এবং পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে। আপনারা কখনো বাড়ির মধ্যে শহর এলাকায়ও মুরগি লালন পালন করে কিনা? মুরগিকে খাবার দিলে, পানি দেন অথবা খাবার দেন, দেখবেন খাবার শেষে পেট ভরে গেলে ওই ইটায় পা দ্বারা ই করে এটা প্লেটটাকে উল্টিয়ে দেয়, মানে খাবারগুলো সে উল্টাইয়ে দেয়, বুঝতেছেন? যে তার এই খাবার কি হয়ে গেছে, খাবার পুরো হয়ে গেছে আর খাবার দরকার নাই, সে উল্টাইয়ে দেয়। তার মুরগির কত বড় তাওয়াক্কুল, আল্লাহ তার প্রতি ভরসা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখন রিজিক দিয়েছেন, পরবর্তীতেও খালি পেট হলে কি, কিন্তু আমাদের নাই। যাই হোক, মনে রাখবেন ধারাবাহিক চেষ্টায় কঠিন কাজও পরিপূর্ণ হয়ে যায়, কঠিন কাজও কি হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। আর চেষ্টা ব্যতীত সহজ কাজও অনেক সময় কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। এজন্য আমাদের ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, আপনি দুনিয়াবী কাজ হোক আখিরাতের কাজ হোক দুয়োটা ক্ষেত্রে ধারাবাহিক প্রচেষ্টা জরুরি আছে কিনা। আজকের একদিন ইস্তেমাতে আসলাম, কিছু শিখলাম, আর পুরো বছরেও আসলাম না, তাহলে হবে? কন্টিনিউ যদি আমরা সপ্তাহে একদিন ফিক্স করে নেই যে আমরা ইনশাআল্লাহ ইস্তেমাতে আসবো, তাহলে কি এই প্রচেষ্টা আমাদের জন্য নাজাতের উসিলা হবে, হবে কিনা? নিয়ত করে ইনশাআল্লাহ আমরা আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে মনে রাখবেন, আমাদের চেষ্টা সেই সকল কাজ সমূহে করা উচিত যে সকল কাজ আল্লাহ পাক এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির উপলক্ষ হবে, ঠিক কিনা? সেই কাজে চেষ্টা করা উচিত যেই কাজের মধ্যে আল্লাহ তা রসুল খুশি হবে, না নারাজ হবে সেই কাজে চেষ্টা করব। যা করাতে দুনিয়া আখিরাতের কল্যাণ হয়, যা দিন ইসলামের উন্নতির মাধ্যম হয়, যা করাতে দুনিয়ায় আমাদের আশার উদ্দেশ্য অর্জিত হতে পারে, যে সকল কাজে আমাদের দেশ ও জাতির উপকার হয়, যে কাজ করাতে আল্লাহর সৃষ্টি উপকৃত হবে, তা কারো জন্য অন্যায়ভাবে কষ্টের কারণ যেন না হয়, কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক আপন পথে চেষ্টাকারীদের জন্য সফলতার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, পারা 21 সূরা আনকাবুত আয়াত নম্বর 69 কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং যারা আমার পথে প্রচেষ্টা চালায় অবশ্যই আমি তাদেরকে আপন পথ দেখাবো। কি করতে হবে, কি করতে হবে? আমার সবাই বলি, কি করতে হবে? চেষ্টা করতে হবে। যদি আমরা প্রচেষ্টা চালাই তাহলে আল্লাহ তাআলা কি করবেন? আপন পথ দেখাবেন। তাফসীরে সিরাতুল জিনানের মধ্যে এই আয়াতে কারিমার আলোকে লিপিবদ্ধ হয়েছে যে যারা আল্লাহ পাকের অনুগত্য করার চেষ্টা করবে তাদেরকে অবশ্যই সওয়াবের পথ দেখানো হবে, যারা তওবা করার চেষ্টা করবে অবশ্যই তাদেরকে একনিষ্ঠতার পথ দেখানো হবে, যারা ইলম অর্জনের জন্য চেষ্টা করবে অবশ্যই তাদেরকে আমলের পথ দেখিয়ে দেয়া হবে, যারা সুন্নাতকে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে তাদেরকে জান্নাতের পথ দেখানো হবে। এই আয়াতে কারিমা এবং তাফসীর দ্বারা জানা গেল যে ব্যক্তি ভালো কাজ করবে, কি কাজ করবে? ভালো কাজ করবে, সে তার ফলও ভালোই পাবে, ঠিক কিনা? ভালো কাজ করলে ফল কি ভালো কিনা? ভালো। আল্লাহ পাকের দয়ায় আশা করা যায় যে ব্যক্তি পিতামাতার অনুগত্যের চেষ্টা করবে দুনিয়া আখিরাতের সফলতা তার কদমে এসে চুমু খাবে, যে ব্যক্তি মুসলমানদেরকে আহার করানোর চেষ্টা করবে আখিরাতের ধাপসমূহ তার জন্য সহজ হয়ে যাবে, যে ব্যক্তি সাদাকা দেওয়ার চেষ্টা করবে তার সম্পদে বরকত হতে থাকবে, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করার চেষ্টা করবে তার একনিষ্ঠতার দৌলত নসিব হবে, যে ব্যক্তি ইলম অর্জনের চেষ্টা করবে তার আমলের ময়দানে সফলতা নসিব হবে, যে সুন্নাতের প্রচেষ্টার চেষ্টা করবে তবে জান্নাতের মধ্যে নিয়ামতের অধিকারী হবে। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। কি উদ্দেশ্য হওয়া উচিত? আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টি। আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনে দুনিয়াও সজ্জিত হয়ে যায়, আখিরাতও ঝলমল হয়ে ওঠে। আল্লাহ তাআলা সন্তুষ্টিতে দুইটা জিনিস একত্রে পাওয়া যায়, দুনিয়া আপনার পদচুম্বন করবে, আখিরাতও আপনার জন্য কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। আর যে দুনিয়ার পিছনে দৌড়াবে দুনিয়া তার থেকে কই যাবে? পিছনে চলে যাবে, আর আখিরাত তো হাতছাড়া হয়ে যাবে। তো আমরা কি করব, আমরা কি করব? আমরা দুনিয়ার পিছনে দৌড়াবো না আখিরাতের পিছনে? আখিরাতের পিছনে দৌড়াবো ইনশাআল্লাহ তাআলা। মনে রাখবেন, আল্লাহ পাকের সন্তুষ্টি সবচেয়ে বড়। মানুষের চেষ্টার পর সফলতা প্রদানকারী দয়াল রব তার পবিত্র কালাম ইরশাদ করেন সূরা তাওবা আয়াত নম্বর 72 10 পারার মধ্যে কানজুল ঈমান থেকে অনুবাদ, আর আল্লাহ পাকের সন্তুষ্টি সবচেয়ে বড়, আল্লাহ পাকের সন্তুষ্টি সবচেয়ে বড়। হে আশিকানের রাসূল, মাদ্রাসার দর্শক শ্রোতা, আল্লাহ পাকের সন্তুষ্টির ন্যায় সফলতা অর্জনের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে সেই অনুযায়ী আল্লাহ পাকের ইবাদত করা উচিত। যদি আপনি জ্ঞান অর্জন না করেন তাহলে ইবাদত করতে পারবেন? কি বলেন, পারা যাবে? নামাজ কয় রাকাত, নামাজে আমরা কি পড়ব কি না পড়ব, কখন ওয়াক্ত হয় কখন ওয়াক্ত চলে যায়, তাহাজ্জুদ কখন পড়ব, আওয়াবিন কখন পড়ব, এই ইলম যদি না থাকে, এই জ্ঞান যদি না থাকে তাহলে সে নামাজ আদায় করতে পারবে? তো বোঝা গেল আমল করতে হলে ইলম, ইলম কি লাগবে? লাগবে, ইলম জরুরি। আমল করতে গেলে ইলম জরুরি, কেননা ইবাদত কবুলের জন্য আবশ্যক যে তা এমন পদ্ধতিতে করা যেমনটি শরীয়তে আদেশ দিয়েছে। এমন কিভাবে আদেশ দিছে, কিভাবে নিষেধ করছে, এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা কি করতে পারবো না। এজন্য এগুলো জানতে হবে। মনে রাখবেন, জ্ঞান অর্জন করে আল্লাহ পাকের ইবাদত করা হলো শয়তানের ভাত থেকে বের হওয়ার উপায়, আল্লাহ পাকের নৈকট্য অর্জনের মাধ্যম গুনাহের রোগ থেকে আরোগ্য লাভের ঔষধ, জাহির ও বাতিনি সংশোধনের উপায়, রুহের সতেজতার মাধ্যম। জ্ঞান অর্জন করে আল্লাহ পাকের ইবাদত করা ওই মাধ্যম যা মানুষকে আল্লাহ পাকের নিকটতম করে দেয়। এ কারণেই আমাদের বুজুর্গানে দিনরা সর্বদা ইলম ও শরীয়তের বিধান অনুযায়ী আল্লাহ পাকের ইবাদতে লিপ্ত থাকা এবং ফরজ ওয়াজিব আদায় করার পাশাপাশি নফলের আধিক্য করে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করার মধ্যে চেষ্টায় কি থাকতেন, মগ্ন থাকতেন। আসুন আমরা বুজুর্গানে দিন রহিমাহুল্লাহ তাআলা এনাদের ইবাদত কেমন করতেন, তারা ইবাদত কেমন করতেন, সেই ইবাদতে কিছু ঝলক আমরা শ্রবণ করি। মানবদিনদের গৌস হুজুর শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই 40 বছর পর্যন্ত, কয় বছর পর্যন্ত, 40 বছর পর্যন্ত ঈশার অজু দ্বারা ফজরের নামাজ আদায় করতে থাকেন। 15 বছর পর্যন্ত সারা রাতে একবার কোরআনে পাক খতম করতে থাকেন। প্রতিদিন 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। কে করতেন এগুলো? বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাআলা আলাই। হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইকে তার ইন্তেকালের পর কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ পাক আপনার সাথে কিরূপ আচরণ করেছেন? উত্তর দিলেন, আমি আমার দয়ালু রবের দিদার করেছি। তখন দয়ালু রব আমাকে ইরশাদ করলেন, হে ইবনে সাঈদ, তোমায় মুবারকবাদ, আমি তোমার প্রতি সন্তুষ্ট, কেননা যখন রাত হয়ে যেত তখন তুমি অশ্রুসিক্ত অন্তরের নম্রতা সহকারে আমার ইবাদত করতে, জান্নাত তোমার সামনে বিদ্যমান, যেই অট্টলিকা নিতে তাও নিয়ে যাও এবং তুমি আমার জিয়ারত করতে থাকো, কেননা আমি তোমার থেকে দূরে নই। ফিরিস্তামি ভাইরা, আপনারা শুনলেন তো আমাদের বুজুর্গানে দিনরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য কিরূপ চেষ্টা করতেন। দিন হোক বা রাত হোক, দিন হোক বা রাত হোক, তাদের জীবনের উদ্দেশ্য একটাই থাকতো যে আমাকে আমার দয়ালু রবকে সন্তুষ্ট করতে হবে। কি করতে হবে? সন্তুষ্ট করতে হবে। কোনো মানুষকে না, কোনো জিনকে না, কোনো আত্মীয়কে না, কাকে? আল্লাহ তাআলাকে, রব তাআলাকে সন্তুষ্টি করতে হবে। যখন এই মহাত্মা ব্যক্তিগণ আল্লাহ পাকের ইবাদত এমন ভাবে করতেন যেমনটি করার আদেশ রয়েছে, তখন দয়ালু রব তাদেরকে আপন সন্তুষ্টির সুসংবাদ শোনাতেন। কিন্তু আফসোস, বর্তমানে আমরা দুনিয়াবি কার্যকলাপে তো একে অপরের থেকে অগ্রগামী হওয়ার চেষ্টা করি। কেউ যদি দেখি কারো আলিশান বাড়ি, তাহলে ওই আলিশান বাড়ি বানানোর মতো আমরা কি করি, আকাঙ্ক্ষা করি। উন্নত পোশাক যদি পরিধান করতে কাউকে দেখি, তাহলে ওই উন্নত পোশাক পরিধান করতে আমরা কি করি, ইচ্ছা পোষণ করি। কারণ নতুন গাড়ি যদি আমরা দেখি, সফল ব্যবসা থেকে মুখে পানি চলে আসে, আমারও যদি হয়ে যেত, হিংসা করা শুরু করে দেই, আমারও যদি গাড়ি হয়ে যেত, আমারও যদি বাড়ি হয়ে যেত, আমারও যদি তার মতো এটা হয়ে যেত। দুনিয়াবি দম সম্পদের ভালোবাসা এত বেশি বৃদ্ধি পাচ্ছে যে দিন রাত তা অর্জনের জন্য কষ্ট সহ্য করতে এবং চেষ্টা করতে সামান্যতম আমরা ক্লান্ত হই না। 10 ঘন্টা হোক, 20 ঘন্টা হোক, কোনো আপত্তি নাই। আমার গাড়ি দরকার, আমার বাড়ি দরকার, আমার অট্টালিকা দরকার, আমার ব্যাংক ব্যালেন্স দরকার, আরে এগুলো তো আমার সন্তানের জন্য বাস রেখে গেলাম। এই সন্তান যে এই আপনার সম্পদ যে রেখে দেওয়া সম্পদ, এগুলো সঠিকভাবে খরচ করবে এর নিশ্চয়তা কি রয়েছে? কারণ সন্তানকে তো আপনি ইসলামী শিক্ষা শিক্ষিত করার নাই, সন্তানকে আপনি বানিয়েছেন ফ্যাশন পূজারি। মনে রাখবেন, আপনি যে সম্পদ রেখে যাবেন সেই সম্পদ দ্বারা আপনার যে আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী পুত্র যারা থাকবে, তারা এ নিয়ে খেল তামাশা করবে, এর একটা অংশ আপনার কবরে পচবে। পচবে কিনা? কারণ দুনিয়াতে যদি আপনি নেক আমল করে যান, এর একটা অংশ যেভাবে কবরে পচবে, আবার যদি বদ আমলও করে যান অথবা নেক সন্তান যদি রেখে যান, এর সওয়াব যেভাবে পচবে, সন্তান আল্লাহুম্মা রাব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে যে দোয়া করবেন, এই দোয়াও যেভাবে পচবে, আর এই সন্তান যখন দুনিয়াতে বসে খেল তামাশা করবে, দুনিয়াতে বসে নাফরমানি করবে আল্লাহ তাআলার, এরও একটা অংশ আপনার কবরে পচবে। এজন্য আমাদের উচিত হচ্ছে যে চেষ্টা করছি, দুনিয়াবি চেষ্টা হোক, এই দুনিয়াবি চেষ্টাকে যাতে আখিরাতের সফলতা হয়। দুনিয়াবি চেষ্টার মধ্যে কি সফলতা আসবে? আখিরাতে সফলতা আসে সেই চেষ্টা অব্যাহত রাখা উচিত। আমাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা করানো উচিত, আমাদের সন্তানদেরকে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে সম্পৃক্ত করানো উচিত, মাদানী চ্যানেল দেখানো উচিত, কেননা এগুলো দেখার মধ্যে তাদের সংশোধন হবে, তারা নিজের ভুল বুঝতে পারবে, নেক আমল করবে, এবং আমরা যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমাদের জন্য কবরস্থানে গিয়ে কি করবে, দোয়া করবে। এমন সন্তান রেখে যাব যে সন্তান দোয়া কি করবে তাও জানে না, পুরো তো ডিগ্রি বানাইছেন, পুরো ডিগ্রি নিয়ে ফেলেছে, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার সন্তান ডিগ্রি প্রাপ্ত, আমি মানি সব কিছু পারে, ইংলিশে অনর্গল কথাবার্তা বলতে পারে, এমনভাবে সে মিশুক যেন মানুষকে এক করে ফেলতে পারে, কিন্তু সে পারে না তো কোরআন পড়তে পারে না, ঠিক কিনা? হ্যাঁ, কোরআন পড়তে পারে না, সে নামাজ আদায় করতে পারে না। বাবা ইন্তেকাল করেছে, এখন জানাজা নামাজ পড়বে না ঈদের নামাজ পড়বে সেটাই সে জানে না, জানাজা নামাজ কেমনে পড়বে তাই জানে না, এদিকে চায় ওদিকে চায়, দেখবেন সামনে চায় পিছনে চায়, এমনি এমনি পারে না তো কি করবে, কেমনে শিখবে, শিখায় না তো বাবা। অথচ উচিত ছিল সন্তান বাবার কি করবে, জানাজা পড়াবে, হয় কিনা এরকমের? তো আমরা ইনশাআল্লাহ তাআলা নিয়ত করে নিই আমাদের সন্তানদেরকে আমরা ইলমে দ্বীন শিখাবো ইনশাআল্লাহ তাআলা, যাতে করে আমরা ইন্তেকালের পরে কাজে আসে, ইন্তেকালের পরে কাজে আসে, চক্ষু বন্ধ হলে এগুলো বুঝে আসবে। এখন মনে করবেন যে আরে হুজুরি বলতেছে, বলতে দাও, এগুলো তো বলতেছে, এদের কাজ বলার, আমাদের কাজ শোনার, এক কান দিয়ে শোনা এক কান দিয়ে বের করে দেয়া, রেখে দেয়া না, এগুলো কাজে আসবে। আপনি যখন দু চোখ বন্ধ করে দিবেন তখন মনে হবে হায় হায় কি করলাম। তো ইনশাআল্লাহ তাহলে আমরা এগুলোর প্রতি ইবাদত করব ইনশাআল্লাহ তাআলা। দেখুন, আমরা কি কখনো কোন দাড়িওয়ালাকে, কোন ইমামা শরীফ পড়নেওয়ালাকে দেখে এটা কি আমার ভিতরে আসছে যে আমিও দাড়ি রেখে দিই, আমিও ইমামা শরীফ পড়ি, আমিও সাদা পোশাক পরি, আমিও লম্বা জামা পরি, আমি সুন্নাত মোতাবেক নিজের জীবনকে অতিবাহিত করি, এরকম তো হয় না। একজন সুন্নতি মুবাল্লিককে দেখে এই ইচ্ছে আমার মধ্যে কেন জাগ্রত হয় না? অট্টালিকা দেখে জাগ্রত হয়, আপনার দিলের মধ্যে জাগ্রত হয় যে আমারও অট্টালিকা বানাতে হবে, আমারও ব্যাংক ব্যালেন্স লাগবে, আমারও গাড়ি লাগবে, আমারও বাড়ি লাগবে, আমারও এই সব কিছু সহায় সম্পত্তি লাগবে। কিন্তু একজন মুবাল্লিককে দেখে, একজন খতিবকে দেখে, একজন সুন্নি আলিমকে দেখে আপনার মধ্যে এই জজবা কেন পয়দা হয় না যে আমিও এরকম হই? হওয়া দরকার ছিল কিনা? এটা তো দরকার হওয়ার ছিল, কিন্তু শয়তান আমাদেরকে এগুলো চিন্তা করা থেকে, কোন নামাজি ব্যক্তিকে দেখে মসজিদের সামনে দিয়ে হেঁটে যায়, আজান হচ্ছে, ইকামাত হচ্ছে, মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, মসজিদের মধ্যে ঢুকে না, আছে কিনা? হ্যাঁ, আছে কিনা? বাড়ি দেখে বাড়ি বানানোর জন্য লোভ আসছে, নামাজ যে পড়তেছে পাঁচক তো নামাজ, তাকে দেখে মসজিদে আসার আমাদের লোভ কেন জাগে না? প্রথম কাতারে কেউ নামাজ পড়লো, আমার কেন লোভ জাগে না, আমিও প্রথম কাতারে পড়ব, দরকার ছিল কিনা? কাউকে মিসওয়াক করতে দেখে আমার কেন এরকম জাগে না যে আমিও সুন্নাতে রাসূলের উপরে আমল করে মিসওয়াক করব? হ্যাঁ, ইনশাআল্লাহ তাহলে আমরাও নেকির প্রতি আমরা উদ্বুদ্ধ হব। দাওয়াত ইসলামের কাজ হচ্ছে নেকির প্রতি উদ্বুদ্ধ করা, কির প্রতি উদ্বুদ্ধ করা, নেকির প্রতি উদ্বুদ্ধ করা। আমরা ইনশাআল্লাহ সুন্নাত পালনের জন্য আমরা নিজের প্রতি জজবা সৃষ্টি করব ইনশাআল্লাহ তাআলা। এজন্য আমরা দাওয়াত ইসলামী সঙ্গ দেই ইনশাআল্লাহ, দাওয়াত ইসলামীর ইসলামী ভাইরা দরস দিবে আমরাও দরস দিব, এলাকায় দাওরা করবে আমরাও এলাকায় দাওরা করব, সাপ্তাহিক ইজতেমাতে আসবে আমরাও সাপ্তাহিক ইজতেমাতে নিজে আসবো, অন্যকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো, মাদানী মুজাকারে অংশগ্রহণ করতে দেখে আমরাও মাদানী মুজাকারে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ তাআলা। যদি অপরকে নেক কাজে লিপ্ত দেখে আমাদের মাঝেও নেককার হওয়ার জন্য চেষ্টা ও প্রেরণা সৃষ্টি হতো তাহলে কতই না আসান হতো, কতই না ভালো হতো। আসুন, ইবাদতের আগ্রহ বৃদ্ধির নিয়তে এক বুজুর্গ রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা শ্রবণ করি। আর রওজুল ফায়েক কিতাবের মধ্যে এসেছে, হযরত হাবিব নজ্জার রহমতুল্লাহ তাআলা আলাইহি সারা রাত ইবাদত করতেন। কি করতেন? সারা রাত ইবাদত করতেন, সারা দিন রোজা রাখতেন, ইফতারের জন্য যে খাবার উপস্থিত হতো তাও অন্যের মাঝে বণ্টন করে দিতেন, স্বয়ং সারা রাত ক্ষুধার্ত অবস্থায় ইবাদতে অতিবাহিত করে দিতেন, ক্ষুধার্ত অবস্থায় ইবাদত। আমাদের তো রমজান মাসে দেখা যায় কি অবস্থা, হ্যাঁ রমজান মাসে দেখা যায় কি অবস্থা, ইফতারি তো হায় হায় ইফতারি কেমনে খাবো সেই চেষ্টা আমাদের থাকে, কারণ পেটে ক্ষুধা। নামাজ একটু লেট হোক, আমাদের বাংলাদেশে তো পনেরো মিনিট লেটে নামাজ পড়ে, পনেরো মিনিট ইফতারিতে দেওয়া হয়, দেওয়া হয় কিনা? দেওয়া হয়। কিন্তু এই ইফতারি করতে গিয়ে অনেকের মুখে মিষ্টি থাকে, অনেকের মুখে বুট থাকে, অনেকের মুখে খাদ্য থাকে, এর স্বাদও নিতে থাকে, নামাজও পড়তে থাকে। কি কর, স্বাদও নিতে থাকে আর নামাজও পড়তে থাকে, নামাজ ওদিক দিতে চলে যাচ্ছে, তার কোনো পাত্তা নেই। তো হাবিব নজ্জার রহমতুল্লাহ কি করতেন? সারা রাত ইবাদত করতেন, সারা দিন রোজা রাখতেন, ইফতারির জন্য যে খাবার সেই খাবার কি করতেন? বিলিয়ে দিতেন, বন্টন করে দিতেন, এবং সারা রাত ক্ষুধার্ত অবস্থায় ইবাদতে অতিবাহিত করে দিতেন। যখন সকাল নিকটবর্তী হতো, অর্থাৎ শেষ রাত, তখন বিনয় ও নম্রতা সে আল্লাহ পাকের দরবারে এভাবে দোয়া করতেন, আমি উদাসীনতার সাগরে ডুবে আছি এবং গুনাহের ময়দানে চলছি, ইয়া ইলাহি, তোমার এই নিকৃষ্ট গুনাগার ও অসুস্থ বান্দা তোমার দয়াময় দরজে উপস্থিত আর তোমার আশ্রয় প্রার্থনা করছে। ফিরিস্তানি ভাইয়েরা, আপনারা শুনলেন তো, আমাদের বুজুর্গান দিনরা আল্লাহ পাকের ইবাদতের কিরূপ প্রেরণা ও আগ্রহ রাখতেন, অধিকারে ইবাদত করার পরেও আল্লাহ পাকের দরবারে বিনয় ও নম্রতা প্রদর্শন করতেন, তাদের গুনাহ হতো না তারপরে নিজেকে গুনাহগার দাবি করতেন। আমরা গুনাহ করার পরে আমরা নেককার, নিজেকে নেককার মনে করি, আল্লাহ পাকের দরবারে বিনয় নম্রতা প্রদর্শন করা উচিত। আমাদের অধিকারে আল্লাহ পাকের ইবাদত করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা উচিত। আমাদের আল্লাহ পাকের ইবাদত করে কবরকে আলোকিত করার উপলক্ষ বানানো উচিত, হাসরের গরম থেকে মুক্তির উপলক্ষ করা উচিত, মিজানে নেকির পাল্লাকে ভারী করার কিছু উপলক্ষ করা উচিত, পুল সিরাত অতিক্রম করার জন্য আমাদের কিছু অর্জন করা উচিত, আমাদের আল্লাহ পাকের ইবাদত করে জান্নাতের উচ্চ মর্যাদা অর্জন করার উপলক্ষ করা উচিত। মনে রাখবেন, আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কি জন্য সৃষ্টি করেছেন? ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই উদ্দেশ্যে সফল হওয়ার জন্য মানুষকে দুনিয়ায় খুব অল্প সময়ের জন্য পাঠানো হয়েছে, খুব অল্প সময়। এখন বাংলাদেশে গড় আয়ু 65-70 বছর, এর আগে মানুষ 100-150 বছর বাঁচত কিনা? কিন্তু এখন নাই, আরো আস্তে আস্তে গড় আয়ু কমতে থাকবে। এই উদ্দেশ্য সফল হওয়ার জন্য মানুষকে দুনিয়ায় খুবই অল্প সময়ের জন্য পাঠানো হয়েছে। আমাদের এই সময়ে কবর ও হাসরের ধাপগুলোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি করতে হবে? প্রস্তুতি। সুতরাং বুদ্ধিমান লোক সেই যে এই স্বল্প সময়কে গণিমত মনে করে কবর ও হাসরের প্রস্তুতি লিপ্ত হয়ে যায় এবং মুহূর্ত পরিমাণও নিজের সময়কে অহেতুক কাজে নষ্ট করে না। কেননা কেউ জানে না যে পরবর্তী মুহূর্তে সে জীবিত থাকবে নাকি মৃত্যু তাকে সর্বদার জন্য গভীর ঘুম পাড়িয়ে দেবে। আমরা এখান থেকে উঠতে পারবো কিনা তা আমরা জানি? কেউ জানি না। বাসায় যেতে পারবো কিনা কেউ জানি? আমরা কেউ জানি না। এখানেও আমাদের ইন্তেকাল হয়ে যেতে পারে। ফিরিস্তানি ভাইয়েরা, দুনিয়া ও আখিরাতে সফলতা পেতে অসংখ্য নেক কাজ দৃঢ়তার সহিত অব্যাহত রাখার চেষ্টা করা খুবই জরুরি। আমাদের নেক কাজের মধ্যে প্রচেষ্টা করা উচিত, আমাদের নেক কাজের মধ্যে চেষ্টা চালানো উচিত। আমাদের প্রয়োজনীয় জ্ঞান ও আমলের পাশাপাশি হকসমূহ আদায়ের প্রতি খুব গুরুত্ব রয়েছে। আমাদের ভালো আচরণের সবচেয়ে বেশি হকদার হচ্ছে আমাদের পিতামাতা, তাদের সাথেও ভালো আচরণ করে আমাদের দুনিয়া আখেরাত উত্তম করা উচিত। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হযরত আল্লামা সাআদুদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যার কিতাব আলিম কোর্সের নিসাবের মধ্যে রয়েছে, যে আলিম কোর্স হয় দর্শ নিজামি, এই দর্শ নিজামির কিতাবের মধ্যে এনার কিতাব সামিল রয়েছে। তিনি রহমতুল্লাহ আলাই কাজী আব্দুর রহমান সিরাজি রহমতুল্লাহ দর্শের আসরে সবচেয়ে কম মেধা সম্পন্ন ছিল, কম মেধা, কম ব্রেন, বরং যাদের ব্রেন কম, কম মেধা, এর উদাহরণ দিতে গেলে ওনাকে দিয়েই উদাহরণ দেওয়া হইত। কাকে দিয়ে? আল্লামা সাদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাই। কিন্তু তারপরেও তিনি সাহস হারালেন না। আমাদের এখানে অনেক জামিয়াতুল ছাত্র রয়েছে, অনেকে অর্ধেক করে ছেড়ে দেয়, অনেকে চলে যায় বাড়িতে, পারি না, নাও সরব বুঝে আসে না। অনেক হয়তো দর্শক শ্রোতা অনেকে হবে যে মাদ্রাসায় লেখাপড়া করে আরবি বুঝে আসছে না,
আরবি নাহু এগুলো বুঝে আসছে না, কোরআন বুঝে আসতেছে না, অথবা অনেকে আমরা মাদানী কায়দা পড়ি, কিতাব অধ্যয়ন করি, কোরআন শরীফ পড়ার জন্য এখানে অনেকে সকালবেলা দেখি আসে, মুরব্বি বাবাজিরা অনেকে দেখলাম, তো অনেকে আছে বারবার চেষ্টা করার পর, কারণ বয়স হয়ে গেলে যখন বড় হয় তখন এগুলো আয়ত্তে আসতে একটু সময় লাগে কিনা, লাগে, কিন্তু এই চেষ্টা আমরা করি না, আমরা অল্পতে কি হয়ে যাই, অল্পতে বাস ই করে দেই। তো আল্লামা সাআদুদ্দিন তফতাদারী রহমতুল্লাহ আলাই উনি এত কম মেধা সম্পন্ন ছিলেন যে কম মেধা সম্পন্নদেরকে উদাহরণ দিতে গেলে ওনাকে বলা হইতো, কিন্তু তারপরও তিনি সাহস হারালেন না, বরং কোনো কথাই গ্রাহ্য না করে নিজের পাঠ, নিজের যে পড়া, এগুলো মুখস্থ করার জন্য চেষ্টা ও পরিশ্রম অব্যাহত রাখতেন, বারবার পড়তেন, বারবার পড়তেন। একদিন তিনি রহমাতুল্লাহ তালাই পাঠ মুখস্থ করতে ব্যস্ত ছিলেন, এমন সময় একজন অচেনা ব্যক্তি এসে বলল, সাদউদ্দিন উঠো চলো আমরা ঘুরতে যাই। কোথায় যাই? ঘুরতে যাই। তিনি রহমতুল্লাহ বললেন, আমাকে ঘোরাফেরা করার জন্য সৃষ্টি করা হয়নি, আমার অবস্থা এমন যে অধ্যয়ন করার পরেও আমি কিছুই বুঝতে পারি না, কিছুই বুঝি না, পড়ি ঠিকই কিন্তু বুঝি না, আছে কিনা এরকমের, আছে অনেক, তা আমি কিভাবে ঘুরতে যেতে পারি? একথা শুনে সেই ব্যক্তি চলে গেল, কিছুক্ষণ পর আবারও ফিরে এলো এবং ঘুরতে যেতে বলল। তিনি রহমতুল্লাহ আলাই একই উত্তর দিলেন, সে আবারও চলে গেল, কিন্তু কিছুক্ষণ পর আবারও ফিরে এলো, এবার বলতে লাগলো যে আপনাকে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকেছেন। এ কথা শুনে তার শরীরে কম্পন শুরু হয়ে গেল, কাঁপতে শুরু করলো, এবং খালি পায়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদারের জন্য দৌড়ে গেল, এমনকি শহরের বাইরে একটি স্থানে পৌঁছে গেল যেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘন গাছের ছায়ায় উপবিষ্ট রয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাআদউদ্দিন তফতাদারী রহমতুল্লাহ আলাইকে দেখে মুস্কিয়ে ইরশাদ করলেন, আমার বারবার ডাকার পরও আপনি এলেন না কেন? তখন বলতেছেন যে আপনি তো আমার কম মেধা ও মুখস্থ শক্তি সম্পর্কে ভালোভাবেই অবগত রয়েছেন, যে আমার মেধা কম, আমি আপনার দরবারে আমার এই রোগ থেকে আরোগ্য প্রত্যাশী। হযরত সাআদউদ্দিন তফতাদারী রহমতুল্লাহ আলাইহি এর ফরিয়াদ শুনে দয়ার সাগরে জোয়ার এসে গেল। সাআদউদ্দিন তফতাদারী রহমতুল্লাহ আলাইকে নবী রহমত শাফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার মুখ খোলো। তিনি রহমতুল্লাহ মুখ খুললেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন থুতু মোবারক তার মুখে দিলেন, তার জন্য দোয়া করলেন এবং সফলতার সুসংবাদ প্রদান করে বাড়ি ফিরে যাওয়ার জন্য ইরশাদ করলেন। পরদিন যখন তিনি রহমতুল্লাহ আলাই কাজী আব্দুর রহমান সিরাজি দর্শে উপস্থিত হলেন, ওনার ওস্তাদদের মানে দর্শে উপস্থিত হলেন, পাঠ দান যখন দেয়া হলো তখন তিনি রহমতুল্লাহ আলাই ওস্তাদ সাহেবের যে দর্শ দিলেন, যা কিছু শিখালেন, এর উপরে কিছু জ্ঞান গর্ব প্রশ্ন করলেন। দর্শে উপস্থিত শিক্ষার্থীরা প্রশ্নের মর্ম বুঝতে পারলেন না, যারা মেধাওয়ালা ছিল তারা যে প্রশ্ন করলেন, কম মেধাওয়ালা সাআদউদ্দিন তফতাদারী রহমতুল্লাহ আলাই যে প্রশ্ন করলেন, প্রশ্নের মর্ম তাদের বুঝে আসলো না এবং অহেতুক অর্থহীন মনে করে তার কথাকে অগ্রাহ্য করতে লাগলো, তার কথাকে দাম দিল না। কিন্তু তার ওস্তাদ কাজী সাহেব, যিনি জ্ঞানের ময়দানে পারদর্শী ছিলেন, তার জ্ঞান গর্ব কথা শুনে কেঁদে দিলেন এবং তাকে উদ্দেশ্য করে বললেন, হে সাআদউদ্দিন, আজ তুমি তা নও যা তুমি কাল ছিলে। অতবার হযরত সাআদউদ্দিন তফতাদারী রহমতুল্লাহ আলাই পুরো ঘটনা ওস্তাদ সাহেবের নিকট বর্ণনা করলেন। দেখুন, এই বর্ণনাকৃত ঘটনায় যেমনইভাবে প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হযরত আল্লামা সাআদউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের প্রতি অনুগ্রহ দয়া এবং চাহিদা পূরণ করা সম্পর্কে জানা গেল, তেমনইভাবে এর থেকে আরো অনেকগুলো পয়েন্ট অর্জিত হলো যে ইলমে দ্বীন অর্জন করার জন্য পরিশ্রম করা জরুরি। কি করা জরুরি? পরিশ্রম করা, চেষ্টা সর্বদা কি রাখা? জারি রাখা। আপনার বুঝে আসুক বা না আসুক, আপনাকে কি করতে হবে? এটাকে চেষ্টা করতে হবে, অধ্যয়ন করতে হবে, বারবার 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 পড়তে হবে এবং দোয়াও করতে হবে, ফরিয়াদও করতে হবে, যেমনটি আল্লামা সাআদউদ্দিন রহমতুল্লাহ আলাইয়ের চেষ্টা এবং এই যে পরিশ্রম তাকে সফল করে দিল। তিনি রহমতুল্লাহ আলাই তার যুগের অনেক বড় আলিমে দীনে পরিণত হয়েছিলেন এবং তিনি রহমতুল্লাহ অনেক কিতাবও লিপিবদ্ধ করেন, অনেক কিতাবও লিখেছেন উনি এবং অনেক বড় আলিমে দীন হয়েছেন। তো আমরাও যদি চেষ্টা করি ইলমে দীন অর্জন করার জন্য চেষ্টা করি, ইনশাআল্লাহ তাআলা আমরাও কি পারবো কি না পারবো। মনে রাখবেন, ইলমে দীন অর্জন করার জন্য চেষ্টা করা এমন একটি নেকি যা মানুষকে সফলতার সিঁড়ি অতিক্রম করতে সাহায্য করে। জ্ঞানের মাঠে সফলতার পাশাপাশি দুনিয়া ও আখিরাতে সফলতা উপলক্ষ হয়, কেননা জ্ঞান মানুষকে হালাল ও হারামের কি করিয়ে দেয়, পরিচয় করিয়ে দেয়। ফরজ জ্ঞান অর্জন করা আবশ্যক এবং আল্লাহর সন্তুষ্টি লাভের উপায় জ্ঞান আল্লাহ পাকের নির্দেশ সমূহের জানার মাধ্যম। জ্ঞান আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালামের রেখে দেওয়া সম্পদ। জ্ঞানের কারণে মানুষের ফজিলত সৃষ্টির মাঝে প্রকাশ করা হয়েছে। জ্ঞান হলো নূর, জ্ঞান অজ্ঞতাকে দূর করে, মানুষের অধিকার সম্পর্কে জানা এবং ঝগড়া বন্ধ করার মাধ্যম, খোদাভীতি অর্জনের উপায়, জান্নাতবাসীদের পথে নিদর্শন। জ্ঞান হলো ভয়ে প্রশান্তি, সফরের সাথী একাকিত্বের সাথী, অভাব ও স্বচ্ছতার পথ নিদর্শক, শত্রুদের বিরুদ্ধে হাতিয়ার, বন্ধুদের নিকট অলঙ্কার। জ্ঞানের মাধ্যমে আল্লাহ পাক জাতিকে মর্যাদা দান করে কল্যাণের ব্যাপারে নেতা ও ইমাম বানিয়ে দেয়। জ্ঞান অজ্ঞতার বিপরীতে অন্তরকে জীবিতকারী, অন্ধকারের বিপরীতে নয়নের আলো। জ্ঞানের মাধ্যমে বান্দা আউলিয়ায়ে কেরাম এর মর্যাদা পেয়ে যায় এবং জ্ঞান এমন নূর, যদি কোনো কম মেধাবীতা অর্জন করার চেষ্টা করে তবে সেও সফলতার ধাপগুলো অতিক্রম করে নেয়। হযরত সাইয়েদুনা আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাই, আমরা যারা হানাফি মাযহাব অবলম্বন করি, এই হানাফি মাযহাবের পেশোয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাই তার সাগরিদ, তার ছাত্র সেদিন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে বলতেন, তুমি তো খুবই কম মেধা সম্পন্ন, তুমি তো খুব কম মেধা সম্পন্ন ছিলে, কিন্তু তোমার প্রচেষ্টা এবং তোমার পরিশ্রম তোমাকে অগ্রসর করেছে। সুতরাং সর্বদা অলসতা থেকে বেঁচে থাকো, কেননা অলসতা একটি অনেক বড় আপদ যা অপয়া বিষয়। আমাদের কাছেও এই আপদটা রয়েছে, অলসতা। কি রয়েছে? অলসতা। এই অলসতা দূর করতে হবে কিনা? অলসতা দূর করতে হবে। যদি আমরা অলসতা দূর করি ইনশাআল্লাহ তাআলা আমরাও আমাদের প্রচেষ্টায় কি হতে পারবো? সফল হতে পারবো। পারবো কিনা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা। কেননা আমরা শুনলাম যে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইকে উপদেশ দিলেন এবং অলসতা থেকে বেঁচে থাকো। কি থেকে বেঁচে থাকো? অলসতা থেকে বেঁচে থাকো, কেননা এটা অনেক বড় আপদ যার কারণে মানুষ সফলতা থেকে বঞ্চিত হয়ে যায়। অলসতার কারণে মানুষের উদ্দেশ্য অর্জনে বিফল হয়ে যায়। হযরত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তাআলা লাগাতার চেষ্টার কারণে নিজের যুগের অনেক বড় আলেমে দীন, মুফতি এবং কাজী হয়েছিলেন এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার যে সাগরের ছাত্রদের মধ্যে অন্যতম একজন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই। ওনারও মেধা কম ছিল। মনে রাখবেন, অলসতা সফলতার পথে অনেক বড় প্রতিবন্ধক, তাই এমন অপয় অভ্যাস যার কারণে অসংখ্য মন্দ অভ্যাস সৃষ্টি হয়ে যায়। যার মধ্যে অলসতা আসে তার মধ্যে অনেক মন্দ অভ্যাস সৃষ্টি হয়ে যায়। যে কাজ করেন অলসতা দেখবেন ঘুমাইয়ে কাটায়, দেখবেন সে অন্যান্য কাজ নিয়ে ব্যস্ত, যে কাজ করা সেই কাজ করছে না। আমির উসমান বলেন যে ভালো কাজের মধ্যে নিয়োজিত করো, আর না হলে শয়তান তোমাকে শয়তানি কাজে নিয়োজিত করে দিবে। বুঝেন নাই? যদি আমরা ভালো কাজে নিজেকে নিয়োজিত না করি তাহলে শয়তান কি করবে? তার কাজে লাগাই দেবে, ঠিক না? এই জন্য ভালো কাজে আমরা কি করব? নিজেকে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল কাসলি, হে আল্লাহ পাক আমি অলসতা থেকে তোমার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করব যাতে আমাদের থেকে অলসতা দূর হয়ে যায়। ফজরের নামাজে উঠতে পারি না, শীতের সিজন উঠতে পারি না, অনেক সময় অনেক রাত পর্যন্ত জেগে থাকি, রাতে উঠতে পারি না, অ্যালার্ম দিলেও অনেকে উঠে না, হয় কি না? এরকমের হয়ে যায়। তো আমরা এই অলসতা ত্যাগ করে আমরা ইবাদত বন্দিকে নিজেকে কি রাখবো? নিজ রাখবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমির আহলুস সুন্নাহ দামাত বরকাতুল আলিয়া, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা, আজকের 200টিরও অধিক দেশে দাওয়াত ইসলামের পয়গাম পৌঁছে গেছে বিভিন্ন জায়গায়। আলহামদুলিল্লাহ মাদানী মার্কাজ, আমেরিকা, লন্ডন, নেপাল, ভারত, এবং বিভিন্ন জায়গায় দাওয়াত ইসলামীর মাদ্রাসা মসজিদ রয়েছে, জামিয়াতুল মদিনা রয়েছে, দারুল মদিনা রয়েছে। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে স্কুলিং সিস্টেম দারুল মদিনা, অনেকে মাদ্রাসা দিতে চায় না, আলিম বানাবে না, এজন্য দাওয়াত ইসলামী স্কুলিং সিস্টেম দারুল মদিনা সৃষ্টি করছে, যাতে আপনার সন্তান, এটা ইংলিশ মিডিয়াম, দারুল মদিনা হচ্ছে ইংলিশ মিডিয়াম, আপনার সন্তান ইংলিশের মধ্যে কি হয় সে পারদর্শী হয় এবং পাশাপাশি ইলমে দ্বীনও যাতে করে শিখতে পারে, দুইটা একত্রে, টু ইন ওয়ান, দুইটা একত্রে ইনশাআল্লাহ পড়ানো হবে দারুল মদিনাতে। বাংলাদেশ সৈয়দপুরের মধ্যে খোলা হয়েছে, মাদানী খবরে দেখলাম নেপাল মধ্যে এই দারুল মদিনা খোলা হয়েছে প্রথম ক্যাম্পাস, এভাবে করে বিভিন্ন জায়গায় ইন্ডিয়াতে রয়েছে, লন্ডনে রয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা এভাবে করে দাওয়াত ইসলামী যে প্রচেষ্টা, দাওয়াত ইসলামী যে সফলতা, এই সফলতার পিছনে একজন ব্যক্তির প্রচেষ্টা রয়েছে, তা হচ্ছে আমির আহলে সুন্নাত হযরত মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস তার কাদেরী দামাত বরকাতুল্লাহ আলিয়া। তিনি ওই সকল ব্যক্তিত্বের মধ্যে একজন যাদেরকে আল্লাহ পাক অনেক উৎকর্ষতা এবং গুণাবলী দান করেছেন। সবাইকে সব জিনিস দান করে? সবাইকে, সবার মধ্যে সব জিনিস থাকে? থাকে না। এবং এমন কিছু ব্যক্তি থাকে যাদের মধ্যে অনেক কিছু পাওয়া যায়, অনেক কিছু কি করা যায়, পাওয়া যায়, যার মাঝে উম্মতের সংশোধনের প্রেরণা সমৃদ্ধ মন, পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী সাহস, যে কোনো বিষয় সঠিকভাবে বোঝার আশ্চর্যজনক সক্ষমতা, নেকির দাওয়াতে আসা সমস্যাকে সমাধান এবং অসুবিধাকে মোকাবেলা করার সাহসের ন্যায় মহান গুণাবলী রয়েছে। মাওলানা ইলিয়াস তার কাদেরী দামাত বরকাতুল আলিয়া প্রথম প্রথম এই একাই এই কাজ করতেন, নেকির দাওয়াত দিতেন, বিভিন্ন জায়গায় যেতেন। অনেক সময় দেখা যায়, দেখা যেত যে উনি বাস ট্রেনে করে চলে যেতেন, বাস রাস্তার মধ্যে নামাই দেয়, অনেক নামাই দেয় না আমাদেরকে, যেখানে নামানোর কথা ওখানে নামায় না, অন্য জায়গায় নামাই দিছে, আর যাবে না, হয় কিনা এরকম, এরকম নামাই দিছে। উনি সেই রাতে, গভীর রাতে 5 মাইল 7 মাইল হেঁটে উনি ঘরে আসছেন, নিজের খেয়ে নিজের পরে উনি এই কাজ করতেন, নেকির দাওয়াত দিতেন। আজকে দিদি অসংখ্য মুবাল্লিক তৈরি হয়েছে যারা নেকির দাওয়াত প্রচার করে, আজকে ওনার চেষ্টা পদ হলো আলহামদুলিল্লাহ ঢাকার জমিনের মধ্যে এবছর প্রত্যেক বছরের ন্যায় এবছর দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের সুন্নত আমরা ইস্তেমা হতে যাচ্ছে, ঢাকা সিভিল এভিয়েশন গ্রাউন্ডে হবে ইনশাআল্লাহ তাআলা, হজক্যাম্প সংলগ্ন, এর অপোজিটেই সিভিল এভিয়েশন গ্রাউন্ড, বিশাল ময়দান, যেখানে 3 দিনের দাওয়াত ইসলাম ইস্তেমা হবে, সেখানে আমরা ইনশাআল্লাহ আসবো ইনশাআল্লাহ তাআলা। যারা এই মুহূর্তে আমাদেরকে দেখতে পাচ্ছেন দর্শক শ্রোতা, তা আমরাও নিয়ত করি ইনশাআল্লাহ আমরাও ইস্তেমাতে আসবো ইনশাআল্লাহ তাআলা। ইস্তেমাতে আমরা নেকির দাওয়াত দিয়ে নিয়ে আসব, ইস্তেমাতে যারা সহযোগিতা করব টাকা দিয়ে, পয়সা দিয়ে, নিজের শ্রম দিয়ে, আমরা ইনশাআল্লাহ তাআলা ইস্তেমাকে সাফল্যমণ্ডিত করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। এই আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলীর প্রচেষ্টার বদৌলতে দাওয়াত ইসলামী 100টিরও অধিক বিভাগের মধ্যে মাদানী কাজ করে থাকেন, বিভিন্ন বিভাগ, ইস্তেমা বিভাগ, তো আপনার ছাত্রদের মধ্যে, ইসলামী বোনদের মধ্যে, মহিলাদের মধ্যে, বোবাবদীর যারা তাদের মধ্যে, এভাবে করে বিভিন্ন এক একটা বিভাগ তৈরি করে মাদানী কাজ করেন। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া মানুষের ব্যক্তিত্ব সঠিক পথের দিকে পরিচালিত করার জন্য আমূলিভাবে চেষ্টা করেছেন, মিথ্যা, গীবত, চগলখুরি এবং অশ্লীল কথাবার্তার ন্যায় অনেক জাহিরি ও বাতিনি রোগ থেকে মুক্তি দেওয়ার দৃঢ় ইচ্ছা পোষণ করেন। নিজের আমলের নিরীক্ষণ করার জন্য উম্মতে মুসলিমার প্রত্যেক লোক, সে বৃদ্ধা হোক বা যুবক, পুরুষ হোক বা নারী, মাদ্রাসাতুল মদিনার শিক্ষার্থী হোক বা জামিয়াতুল মদিনার শিক্ষার্থী, তাদেরকেও একটি কিতাব দিয়েছেন যার নাম মাদানী ইনামাত। তার নাম কি? মাদানী ইনামাত। বাইরে যে মাকতাবাতুল মদিনা রয়েছে, এখানে আপনারা এই 2 টাকা হাদিয়া দিয়ে মাদানী ইনামাত পাবেন। ইসলামী ভাইদের জন্য 72টি মাদানী ইনামাত, আর ঘরের যারা মহিলারা ইসলামী বোন রয়েছে তাদের জন্য 63টি মাদানী ইনামাত, ছাত্রদেরও মাদানী ইনামাত রয়েছে। আপনারা এটা খরিদ করে নিয়ে যান এবং এই অনুযায়ী আমল করুন ইনশাআল্লাহ তাআলা, দেখবেন আস্তে আস্তে করে আমাদের যে নেচার, এইটার উপর আমল করার চেষ্টার বদৌলতে, প্রচেষ্টা করার বদৌলতে আমরা ইনশাআল্লাহ তাআলা নেককার হতে পারবো, পরহেজগার মুত্তাকি হতে পারবো, দুনিয়া এবং আখিরাত আমাদের উত্তম হবে ইনশাআল্লাহ তাআলা। নিবত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন, শেখ তরিকাত আমির আল সুন্নাত দামাত বরকাতুন আলিয়া রিসালা 101টি মাদানির ফুল থেকে জুতা পরিধানে সুন্নাত ও আদব আমরা কিছু শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অধিক হারে জুতা ব্যবহার করো, কেননা মানুষ যতক্ষণ জুতা ব্যবহার করতে থাকে সে আরোহী অবস্থায় থাকে। জুতা পরার পূর্বে জুতা ঝেড়ে নিন, যাতে পোকা বা কঙ্কর ইত্যাদি বের হয়ে যায়। সর্বপ্রথম ডান পায়ে জুতা পরিধান করুন, এরপরে বাম পায়ে জুতা পরিধান করুন। খুলতে প্রথমে বাম পায়ের জুতা অথবা ডান পায়ের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের কেউ যখন জুতা পরিধান করে তবে ডান দিক থেকে শুরু করা উচিত, এবং যখনই খুলে তবে বাম দিক থেকে শুরু করা উচিত, যাতে ডান পায়ের জুতা পরার সময় প্রথমে এবং খুলতে সর্বশেষ হয়। জুতা পরিধানের অবশিষ্ট আরও অনেকগুলো সুন্নাত এবং আদব রয়েছে, ইনশাআল্লাহ তাআলা ইস্তেমা শেষে তরবিয়তে হালকায় বর্ণনা করা হবে, ইনশাআল্লাহ তাআলা আমরা এর মধ্যে অংশগ্রহণ করব। আসুন, দাওয়াত ইসলামের ইস্তেমায় পঠিত দুরূদ শরীফ এবং দোয়া পাঠ করে নিই। বুজুর্গরা বলেছেন, যে ব্যক্তি জুমার রাতে বৃহস্পতিবার দিবাগত রাত এই দুরূদ শরীফ নিয়মিতভাবে কমপক্ষে একবার পাঠ করবে, মৃত্যুর সময় তাদের রিসালাত শাহনশাহ নবুয়ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত লাভ করবে, এবং কবরে প্রবেশের সময় সেটাও দেখবে যে রহমতে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন রহমতপূর্ণতাকে কবরে রাখছেন। আসুন আমরা মিলে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যি আল-উম্মিয়্যি আল-হাবিবি আল-আলি আল-কাদরি আল-আযীমি আল-জাহ وعلى آله وصحبه وسلم। হযরত সাইয়েদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে যদি সে দাঁড়ানো থাকে তবে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا ومولانا محمد وعلى آله وسلم। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করবে তার উপর রহমতের 70টি দরজা খুলে দেওয়া হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরত আহমদ সাহাবি রহমতুল্লাহ আলাইহি কতিবা বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এ দুরূদ শরীফ একবার পাঠ করলে 600,000 দুরূদ শরীফ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান দাঈমাতান বিদওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলেন, হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাঝখানে বসালেন। এতে সাহাবাই কিরামগণ আশ্চর্য হলেন যে সম্মানিত লোকটি কে। যখন তিনি চলে গেলেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সে যখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করে তখন এভাবে পড়ে। আসুন আমরাও পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। উম্মতে শাফাআতকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাক'আদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, মক্কী মদিনী আকা উবায় জাহানের দাতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এ দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1,000 দিন পর্যন্ত নেকি সমূহ লিখতে থাকেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। ফরমানে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি রাতে দোয়া তিনবার পড়ে নেবে, সেজন্য সবে কদর পেয়ে গেল। আমরাও পাঠ করি, আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ আল হালিমুল করিম সুবহানাল্লাহ রাব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রাব্বিল আরশিল আযীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহিসাল্লাম।
প্রিয় ইসলাম ভাইরা, জিকির হবে। আসুন, জিকির করার আগে আমরা মদিনা মনার দিকে ধ্যান করে দুরুদ শরীফ পাঠ করে নিই। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূর আল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হো 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 লা ইলাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উযকুরুল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا مقلب القلوب ثبت قلوبنا على دينك اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا رحمن يا رحيم الله নিশ্চয়ই আমার থেকে গুনাহ হয়ে গিয়েছে ইলাহি এমন কোন গুনাহ নেই যা আমার দ্বারা হয়নি এমন কোন নাফরমানি নেই যা আমার দ্বারা হয়নি আল্লাহ ইচ্ছায় গুনাহ করেছি অনিচ্ছায় গুনাহ করেছি জেনে করেছি না জেনে করেছি আল্লাহ আমাদের গুনাহের দিকে তাকিয়ে নয় তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের জিন্দিগির গুনাহগুলোকে মাফ করে দাও আমাদের পিতামাতার গুনাহকে মাফ করে দাও আমাদের ভাই বোনের গুনাহকে মাফ করে দাও আল্লাহ সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও ইয়া আল্লাহ দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমাতে আমরা এসেছি দূর দূরান্ত থেকে ইসলামী ভাইরা এসেছে দাওয়াত ইসলামের ইজতেমাতে দোয়া কবুল হয়ে থাকে ইয়া আল্লাহ আমাদের জিন্দিগির গুণাগুলোকে মাফ করে দাও। আল্লাহ, যদি গুণা মাফ করা না হয় আমরা কার দরবারে যাব? গুনাহের কারণে যদি আমাদের ইমান বরবাদ হয়ে যায়, গুনাহের কারণে যদি আমাদের কবরে সাপ বিচ্ছু চলে আসে, আমরা কোথায় যাব? আল্লাহ, আমাদের জিন্দিগির গুনাগুলোকে মাফ করে দাও, আমাদের গুনাগুলোকে মাফ করে দাও, আমাদের গুনাগুলোকে মাফ করে দাও, আমাদের গুনাগুলোকে মাফ করে দাও। ইলাহা আলামিন, আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, আমাদের দেশকে হিফাজত করো। ইলাহা আলামিন, আল্লাহ আজ্জাবাজাল মালিক, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের ব্যবসার মধ্যে, চাকরির মধ্যে উন্নতি নসিব করে দাও। আল্লাহ, যে যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে, যাই উদ্দেশ্যের প্রতি তোমার রহমতের নজর দান করে দাও। ইলাহা আলামিন, দাওয়াত ইসলামের ইস্তেমাতে বারবার আসার তৌফিক দান করে দাও। আমাদেরকে নেক কাজের মধ্যে উন্নতি নসিব করে দাও। আল্লাহ, নেক কাজ করা তৌফিক দান করে দাও। পাঁচ ওয়াক্ত নামাজি আমাদেরকে বানিয়ে দাও, ইস্তাইবন থেকে পর্দাশিলা বানিয়ে দাও। ইলাহা আলামিন, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারা অন্ধকার কবরে শায়িত, সকলে কবরে আজাবগুলোকে মাফ করে দাও। যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়েবা দান করে দাও। ইলাহা আলামিন, আল্লাহ আজ্জাবাজাল, অনেকেই দোয়া চেয়েছেন, অনেকে ব্যবসার মধ্যে বরকত হচ্ছে না, ব্যবসার মধ্যে বরকত দিয়ে দাও। যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধে তৌফিক দিয়ে দাও। যারা নিঃসন্তান রয়েছে নেককার সন্তান আফিয়াত আছে সহি সালামতে দান করে দাও। ইলাহা আলামিন, আল্লাহ আজ্জাবাজাল মালিক, যাদের ঘরে বিবাহ উপযুক্ত স্থায়ী ভাই স্থায়ী বোন রয়েছে বিবাহের বন্দোবস্ত করে দাও। ইলাহা আলামিন, আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বরকত নাজিল করে দাও। প্রত্যেকের ঘরোয়া পেরেশানিগুলোকে দূর করে দাও। আমাদের পিতা মাতা যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়েবা দান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফায় আজিলা কামিলা নাফিয়া দান করে দাও। আমাদের পিতা মাতা যারা অসুস্থ তাদেরকেও শিফা নসিব করে দাও। ইলাহা আলামিন, আল্লাহ আজ্জাবাজাল, আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও। মদিনার অলিতে গলিতে শাহাদাতের মওত নসিব করে দাও। জান্নাতুল বাকিতে দাফনের ব্যবস্থা করে দাও। জান্নাতুল ফেরদৌসে তোমার মাদানী হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে থাকার সৌভাগ্য নসিব করে দাও। আল্লাহ, নেকির কাজে প্রচেষ্টা অব্যাহত রাখার তৌফিক দান করে দাও। দাওয়াত ইসলামের তিন দিনের সুন্নত বড় ইজতেমায় আসার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ, সাফল্য মণ্ডিত করে দাও। ইলাহা আলামিন, আল্লাহ আজ্জাবাজাল মালিক মাওলা, আমরা যা চাইতে পেরেছি আমাদেরকে দান করো, যা চাইতে পারিনি আমাদের দরকার তাও আমাদেরকে দান করো। আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কেরাম পীরানিজমের হায়াতে তাইয়েবা দান করে দাও। দাওয়াত ইসলামের তরক্কি নসিব করে দাও। কেহতে রহতে হে দোয়া কে ওয়াস্তে বন্দে তেরে কর দে পুরি আর জু হর বে কসম মজবুর কি বিবরকতে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা صلى الله على النبي الامي وآله صلى الله عليه وسلم صلاة وسلام عليك يا سيدي يا رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين যখন আমাদের মৃত্যুর সময় এসে যাবে, আল্লাহ আমাদের দিলে এবং মুখে জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ صلى الله عليه وسلم
يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك اپنی جے نور তোমার দিদার তখন ঈদ হবে আম না মদনী মদিনে ওয়ালে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আলাইকা মুস্তফা জানে রহমত পেলা খো সালাম সময় বজমে হেদায়ত পেলা খো সালাম গৌসে আজম ইমাম তোকা ফনকা জলওয়ায়ে শানে কুদরত পেলা খো সালাম ডালে দি কলবো মে আজমতে মুস্তফা সৈয়দে আলা হযরত পেলা খো সালাম মুস্তফা জানে রহমত পেলা খো সালাম সময় বজমে হেদায়ত পেলা খো সালাম ডালে দি কলবো মে আজমতে মুস্তফা ডালে দি কলবো মে আজমতে মুস্তফা সৈয়দে আলা হযরত পেলা খো সালাম ফয়জো সে জিনকে লাখো নামা জীবনে ফয়জো সে জিনকে লাখো ইমা মে সাজে উস আমির আহলে সুন্নাত পেলা খো সালাম মুস্তফা জানে রহমত পেলা খো সালাম সময় বজমে হেদায়ত পেলা খো সালাম
সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সুবহানাক আল্লাহুম্মা وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ ওয়া হাক্কা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম জিনকি দাওয়া